मुखम करते बाचलं पंगुलं हयतगिरिंगत कृपातमहं वंदे परमानंद माधवं शिवरुद्रकर्णं श्री चैतन्येश्वरं नमो विष्णुपादाय कृष्णपुष्पाय भूतले श्रीमते जय प्रतापाय। आज के एखे उपस्थित हो तीन दिन व्यापी अवस्थान करब। स्थानीय लोकरा स्थान के कान्हैयार स्थान बोले, कान्हैया स्थान तो कि वैदिक ग्रंथे चैतन्य चरितमृत चैतन्य भागवते स्थान के कान्हाई नाटशाला बोले वर्णना करा है। कान्हाई नाटशाला तो स्थानटी अत्यंत गुरुत्वपूर्ण, विशेषकर जरा हमारा चैतन्य महाप्रभुर अनुगामी आम अत्यंत गुरुत्वपूर्ण, जेहेतु श्री चैतन्य महाप्रभु स्थान ऐसे भगवान श्री कृष्ण के साक्षात दर्शन करें कथा एवं तार जीवन विराट परिवर्तन महापुरुष जीवन होइछिलो। परिवर्तन अर्थात चैतन्य रूपे भगवान श्रीकृष्ण आसार जे मुख्य उद्देश्य तो सेटा एखान थेके प्रकाशित होइछिलो, तो से सम्पर्क आमि वर्णना करब। तो श्री चैतन्य महाप्रभु छोट बेलाय उनार नाम छिलो निमाई, आर के नाम छिलो निमाई, आर के नाम छिलो विश्वम्भर निमाई। श्री चैतन्य महाप्रभु जखन तिनि सन्यास नियेछेन तखन श्री चैतन्य नाम होयेछे, तार आगे गौरांग छिलो, निमाई छिलो, विश्वम्भर छिलो। तो श्री चैतन्य महाप्रभु तार जीवन जे भावे भक्ति भाव के प्रकाश करेछेन, तार जीवन प्राथमिक अवस्थाय सेई रकम भक्तिभावपूर्ण स्वभाव बा तार व्यवहार थे एरकम प्रकाशित है ना। तिनी प्राथमिक अवस्थाय विद्यारस आस्वादन करछिलेन एवं खूब आध्यात्मिक भाव छिलो, तिनी ततटा वैष्णव छोटबेला थेके वैष्णवदेर संगे मिशा बा वैष्णव निये चर्चा करा एरकम छिलेन ना। তিনি খুব বেশি ন্যায় আর তর্ক ব্যাকরণ এইসব নিয়ে তার খুব পাণ্ডিত্য ছিল। এগারো বছর বয়সে তিনি নবদ্বীপে টোল খুলেছিলেন, যেখানে তার অধীনে অধ্যয়ন করবার জন্য বিভিন্ন দেশ থেকে মানুষেরা আসছিলেন, ছেলেরা আসছিলেন পাণ্ডিত্য অর্জন করবার জন্য। তো বৈষ্ণবদের সঙ্গে ততটা মেলামেশা ছিল না, বরঞ্চ তিনি বৈষ্ণবদেরকে দেখলে এই যে ন্যায় তর্ক নিয়ে আলোচনা করতে যেতেন, বৈষ্ণবরা ওনার পাশে ফিরতে চাইতেন না, খুব পাণ্ডিত্য নিয়ে উনি থাকতেন। তাই বৈষ্ণব পাশে ভিড়াতে দূরের কথা চৈতন্য ভাগবত বর্ণনা করা আছে, যদি নিমাই একদিকে থেকে আসছে কোনো বৈষ্ণব থেকে নিমাই আসতে ভয় তারা অন্য রাস্তা দিয়ে যাবে, কারণ নিমাই তাকে ধরবে আর বিভিন্নভাবে তর্ক করবে, তারা সম্মান নষ্ট করতে চায় না। তো এই বিদ্যারস পাণ্ডিত্য নিয়ে মহাপ্রভু ছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপে। তো তার পিতা জগন্নাথ মিশ্র পরলোক গমন করেন, তারপর এক সময় চৈতন্য মহাপ্রভু ইচ্ছা করেন গয়াতে গিয়ে পিতৃশ্রাদ্ধ অর্পণ করবেন। তো মা সচিমাতাকে বলেন আমি যাব গয়া থেকে পিতৃশ্রাদ্ধ দেব। তো সচিমাতা তো নিমাইকে কখন কাছ থেকে ছাড়তে চান না, কিন্তু পিতৃশ্রাদ্ধ দিতে হবে নিমাই। সচিমাতা বলছেন অত দূরে যাবে কী করে? তো তখনকার সময় তো গাড়ি ঘোড়া ছিল না, ট্রেন ছিল না, এরোপ্লেন ছিল না, তো হেঁটে হেঁটে যেতে হতো, তীর্থযাত্রা করতে হবে। তো মহাপ্রভু গয়া ধামে গিয়ে পিতৃশ্রাদ্ধ করে ফিরে এসেছেন নবদ্বীপে। আর যেদিন ফিরে এসেছেন সেদিন সমস্ত নবদ্বীপের লোকেরা তাকে দর্শন করতে আসছে। তখনকার সময় তীর্থযাত্রা অত সাধারণ ছিল না, এখন যেরকম মানুষরা সব সময় দৌড়ায়, হ্যাঁ একসঙ্গে গিয়ে পুরো চারধাম যাত্রা করে আসে, তখনকার সময় চারধাম যাত্রা খুব প্রসিদ্ধ ছিল। চারধাম যাত্রা মানে জানো, পুরী, রামেশ্বর আর দ্বারকা, বদ্রীনাথ, এই চারধাম যাত্রা ছিল। আমার মনে আছে আমাদের গ্রাম থেকে লোকেরা যায়, সে বুড়ো বুড়িরা যায়, প্রত্যেক হিন্দু পরিবার মনে করে না কি জীবন একবার চারধাম দর্শন করতেই হবে। তীর্থযাত্রা এত দুর্লভ ছিল যে ওরা যে যাবে আর ফিরে আসার কোনো মানে আশা ছিল না, যে ফিরে যে আসবো, অত দুর্গম ছিল। আমি শুনি যে কোনো কোনো সময় যারা তীর্থযাত্রা করে করতে যায় তারা ফিরে আসবে না মনে করে, যাওয়ার আগে তাদের শ্রাদ্ধ করে দিয়ে যেত, বৈষ্ঠ ব্রহ্ম ভোজন করিয়ে তাই ফিরবো কি ফিরবো না এইভাবে তারা যেত। তাই যদি কেউ তীর্থযাত্রা ফিরে আসলো তাহলে সেটা মহান পীর সাহেব এরকম একটা, যেরকম মনে করবে যেরকম মুসলমানদের কি আছে হাজি, হজ করে আসলো হাজি সাহেব, তাহলে আমাদের গ্রামে অনুযায়ী এরকমই। তাই নিমাই যে ফিরে এসেছে কয়া সাত তীর্থযাত্রা করে, তা সমস্ত নবদ্বীপ লোকরা তাকে দেখতে আসছে। তখন নিমাই বলছে তার তীর্থযাত্রার সমস্ত বর্ণাক সভা আসছে শুনতে কীরকম তীর্থযাত্রা হলো। তো নিমাই বলছে যে কিভাবে নিমাই যাচ্ছেন, বলছে বর্ণা করে কত গ্রাম কত শস্যক্ষেত্র আমি পার হয়ে গেলাম অনেকদিনই, বললাম সে রাস্তা কী করে বর্ণা করতে করতে, বলছে না এক সময় আমি শুনতে পেলাম খুব জোরে শঙ্খধ্বনি হচ্ছে, ঘণ্ট বাদ্য হচ্ছে, ধরুন গয়ার পাশাপাশি পৌঁছে গেছি। তো যখন আরও কাছে গেছেন তো দেখছেন বিষ্ণু মন্দির, তো সেখানে হাজার হাজার ব্রাহ্মণ বেদ পাঠ করছেন। তিনি বলছেন আমি যখন মন্দির প্রবেশ করলাম সমস্ত ব্রাহ্মণরা আমাকে ডেকে ডাকছে, বলছে এসো এসো দেখ বিষ্ণু পাদপদ্ম দর্শন কর। তো গয়া ক্ষেত্রে ভগবান বিষ্ণু গয়াসুরকে বধ করবার জন্যে তার চরণ তার উপরে স্থাপন করেছিলেন। গয়াসুরকে বধ করা যায় না, গাছের এখনও আছে, এখানে জীবিত আছে, তো পা দিয়ে চাপা দিয়ে রেখেছেন ভিতরে। ভগবান স্বয়ং তার চরণ চিহ্ন, ভগবান বিষ্ণুর সাক্ষাৎ চরণ চিহ্ন, কেউ হাত দিয়ে বানায় না, হ্যাঁ ফুটপ্রিন্ট কেউ বানায় না, ভগবান বিষ্ণুর চরণ চিহ্ন। কোন চরণ চিহ্ন? ডান চরণ চিহ্ন, যাই দুটো না একটা, হ্যাঁ ডান পা, পা দিয়ে চাপিয়ে রেখেছেন তাকে সেখানে। আর মহাপ্রভু যখন গিয়ে সেই চরণ চিহ্নকে দর্শন করেছেন, তো এই কথা নিমাই বলছেন, গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন যে কীরকম ব্রাহ্মণরা বেদধ্বনি মন্ত্র পাঠ করেছিলেন, আমাকে ডাকলেন আমি দেখো দেখো বিষ্ণু পাদপদ্ম দর্শন কর। এই বিষ্ণু পাদপদ্ম বলতে বলতেই বাস তোমার কণ্ঠ রুদ্ধ হয়ে গেছে, আর কিছু বলতে পারছেন না, শুধু চোখ থেকে জল পড়ছে, অশ্রু মোচন হচ্ছে। তখন যত সব নবদ্বীপ লোকের আসছিল সবাই, তোমার সব চলে যা ফিরে যা, হ্যাঁ তো সবাই বাড়িতে ফিরে গেছে। এক দুজন বৈষ্ণব গিয়েছিলেন, কেননা বৈষ্ণব তো এমনি নিমাইয়ের ভাষা বেশি ভিড়ে না, তো এক দুজন বৈষ্ণব গিয়েছিলেন দেখতে নিমাই অতদিন পর তীর্থযাত্রাকে ফিরেছেন। তো শ্রীমান পণ্ডিত আর দুজনকে রেখেছেন, আর সব লোকরা বাহিরের লোকরা চলে গেছে। তো তো শুধু কান্না করছেন, তো শ্রীমান পণ্ডিত বৈষ্ণব দেখে খুব আশ্চর্য, আরে নিমাই এ তো ভাবান্তরিত, নিমাই তো খুব দুরন্ত দুষ্ট, খুব দাম্ভিক, হ্যাঁ খুব পাণ্ডিত্য ভাব লোক, আর সেই রকম পাগল মতো কান্না করছে, এরা দেখে আশ্চর্য হয়ে গেছে নিমাইয়ের কী হয়ে গেল। তখন নিমাই বলছেন যে আমি আমার দুঃখের কথা বলতে চাই, কিন্তু কার কাছে আমার হৃদয়ের দুঃখের কথা বলবো, তো তুমি শ্রীমান পণ্ডিত আমার একটু উপকার করো, কালকে আমি শুক্লাম্বর ব্রহ্মচারী বাড়িতে যাব, গঙ্গাতে শুক্লাম্বর ব্রহ্মচারী একজন পরম ভক্ত, তিনি অত দীনহীন ছিলেন যে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন, গঙ্গাধারে কুটির করে থাকতেন। তো মহাপুরুষ শ্রীমান পণ্ডিত বলে তুমি সমস্ত বৈষ্ণবদেরকে বলো যে আমি আমার হৃদয়ের দুঃখ ওদেরকে বলব, তারা সবাই যেন সমবেত হবে। শ্রীমান পণ্ডিত খুব আশ্চর্য হয়ে ফিরে গেছেন যে নিমাইয়ের কী বলবে, কী দুঃখের কথা বলবে। তো তারপর যখন সকালে তো সমস্ত বৈষ্ণবরা, তখন নবদ্বীপের বৈষ্ণবরা আসতেন শ্রীবাস পণ্ডিতের বাড়িতে, তার উঠানে একটা কুন্দ ফুলের গাছ ছিল। এই কুন্দ ফুলের গাছটা অদ্ভুত গুণ ছিল, যত ফুল তুলবে আরো ফুল হতো, প্রচুর ফুল হতো। তাই সমস্ত নবদ্বীপের বৈষ্ণবরা সকালে এসে সেখানে কুন্দ ফুল তুলতেন ঠাকুর পূজার জন্য, আর পরস্পর মধ্যে কৃষ্ণ কথা আলোচনা করতেন। তো সেই দিন শ্রীমান পণ্ডিত একটু দেরি করে এসেছে, তো সবাই শ্রীমান পণ্ডিত আসে খুব হাসি খুশি মুখ খুব আনন্দ। তো শ্রীবাস পণ্ডিত জিজ্ঞাসা, কি শ্রীমান তোমার কাছে তো খুশি খুশি লাগে, কি ব্যাপার? তো শ্রীমান বলছে, আমি খুশি কি, এখন এরকম একটা কথা তোমাদেরকে বললো তোমার সবাই খুশি হয়ে যাবে। মানে নিমাই তো অত্যন্ত দুরন্ত ছিলেন, কিন্তু খুব পণ্ডিত ছিলেন, কিন্তু ভক্তি লাইনে উনি একবারে থাকতেন না। তাই সবাই বসলে খুব দুঃখ হতো যে অত পড়াশোনা করেছে ছেলেটা, যদি বৈষ্ণব হতো কত ভালো হতো, কিন্তু ভক্তি লাইনে তিনি আসতেন না। তাই বলছেন শ্রীমান পণ্ডিত, যে দেখ আমি কালকে নিমাইয়ের বাড়িতে গেছিলাম, তো নিমাই পিতৃসাদ করে গয়া থেকে ফিরেছে, আর তার যে ভাবান্তর দেখলাম সেমান অবর্ণনীয়। তার সে ঔদ্ধত্যতা নেই, সে পাণ্ডিত্যতা নেই, খুব বিনয়ভাব, আর সমস্ত অষ্টসাত্ত্বিক বিকার, যেন কৃষ্ণ প্রেম জাগে, শরীরে বিভিন্ন প্রকারের লক্ষণ দেখা যায়, রোমাঞ্চ, কম্প, পুলক, অশ্রু, এই সমস্ত কৃষ্ণপ্রেমের লক্ষণ তার মধ্যে দেখলাম। আর সে কত নম্র, সবসময় কন্দন করছে, আর যে বললো এরকম ও কীভাবে গয়া গেল বর্ণনা করতে গিয়ে, এই বিষ্ণু পাদ পদ্ম মুখে উচ্চারণ করতেই আর কথা বলতে পারে না, তো এইরকম সে বৈষ্ণব হয়ে গেছে। তো এই কথা শুনে সমস্ত বৈষ্ণব হরি বল হরি বল, তোরা খুব খুশি হয়ে গেছে, আরে খুব ভালো হলো নিমাই বৈষ্ণব হয়ে গেছে। তো কেউ কেউ বৈষ্ণব হাত তালি দিয়ে খুব ভালো হলো। তো তখনকার সময় নবদ্বীপে এই শক্তি উপাসকদের খুব প্রাদুর্ভাব ছিল, নবদ্বীপ শক্তি পূজার পীঠস্থান ছিল, এরকম শক্তি উপাসনা পীঠস্থান ছিল, বৈষ্ণবরা বাহিরে কিছু মুখ খোলে বলার জু ছিল না, এরকম তার লুকিয়ে লুকিয়ে ঘরে বিষ্ণু পূজা করতে পারবে। এমনিতে মুসলমানের শাসন ছিল, মুসলমানের দৌরাত্ম্য ছিল, তাদের থেকে এই শক্তি উপাসক দৌরাত্ম আরো বেশি ছিল, তাই সেখানে বৈষ্ণব ভক্তি করা খুব দুর্লভ ছিল। আর যখন শ্রীবাস অঙ্গনে এই সংবাদ পেয়েছে শ্রীমান পণ্ডিত কাছ থেকে যে নিমাই বৈষ্ণব হয়ে গেছে, বৈষ্ণব ভাব প্রকাশিত হয়েছে তার মধ্যে, সব বৈষ্ণব খুশি হয়ে গেছে আর খুব লাফাতে শুরু করেছে, তারা খুব ভালো হলো, নিমাই আমাদের দলে ভিড়েছে। মানে কেউ যদি তাদের দলে আসে একটা পণ্ডিত লোক খুব খুশি হয়, নিমাই আমাদের দলে ভিড়েছে, তাই যত কালী উপাসক আছে তাদের সব মাথা আমরা কাটবো এবার। তা সত্যি তারা বলছে এরকম মজা করে, সব খুশি হয়ে গেছে যে নিমাই বৈষ্ণব হয়ে গেছে। তো নিমাই কি বলছে? তো শ্রীমান পণ্ডিত নিমাই বলেছে, যেহেতু তাদের হৃদয়ের দুঃখ বলবার জন্য আর কোন লোক নেই, তোমাদেরকে বলবে, সমস্ত বৈষ্ণবদেরকে ডেকেছে, তার হৃদয়ের দুঃখের কথা বলবে, তোমরা সবাই আজকে শুক্লাম্বর ব্রহ্মচারী বাড়িতে আসবে, শুক্লাম্বর ব্রহ্মচারী বাড়িতে সে আসবে, সবাই তার সঙ্গে তোমাদের কাছে দেখা করবে। তো সব বৈষ্ণবরা খুব খুশি হয়েছে যে নিমাই কি তার হৃদয়ের দুঃখের কথা বলবে আমাদেরকে। তো দুপুরের সময় আর সমস্ত বৈষ্ণবরা গিয়ে ওই শুক্লাম্বর ব্রহ্মচারীর উঠানের উপরে তার সব বসে আছে, অপেক্ষা করেছে নিমাই আসবে। তার দরজা দিয়ে দেখছে দূর থেকে নিমাই আসছে, সেই নিমাই লম্বা চুল, সুন্দর যজ্ঞ উপবিদ্য ধারণ করেছে, নিমাই তো খুব লম্বা এমনি ছিলেন, দেখতে ধুতি পরিধান করেছেন, তাকে দেখে মনে হচ্ছে সম্পূর্ণ আলাদা একটা স্তরে রয়েছেন। তো নিমাই যখন এসে প্রবেশ করেছেন ঘরে, ততগুলি বৈষ্ণবকে দেখে অত আনন্দ পেয়েছেন, একটা শ্লোক তিনি পাঠ করেছেন বৈষ্ণবদের মহিমা গান করে, সেই শ্লোক পাঠ করতে করতে কৃষ্ণ সম্পর্কে একটা কি শ্লোক গাইতে গাইতে এরকম ভাবান্তর হয়ে গেছে। তো সে একটা খুঁটি ছিল, ওই খুঁটিটাকে জোরে ধরেছেন, আর ওনার ভারে সে খুঁটটা ভেঙে গেছে, হা কৃষ্ণ বলে সেখানে পড়ে গেছে, হা কৃষ্ণ বলে পড়ে গেছে, সম্পূর্ণ জ্ঞান শূন্য হয়ে গেছে। আর নিমাইয়ের এই অবস্থা দেখে কিছু বলাই শুরু করেননি, এইরকম অবস্থা দেখেই যে বৈষ্ণবরা এরকম বসেছিল তোমাদের মতন যে যেখানে বসেছিল তারা সব এরকম করে পড়ে গেছে মাটিতে, ইয়ে তারা পড়েছে, তারপরে সব এরকম মূর্ছা সেখানে পড়ে গেছে। হ্যাঁ, এই নিমাইয়ের অবস্থা দেখে কার আর জ্ঞান নেই, আর যখন জ্ঞান ফিরেছে সবাই শুধু কান্না করছে, শুধু কান্না করছে, কেউ বুঝে না কেন নিমাই কান্না করছে। নিমাই কান্নার একটা কারণ রয়েছে, কিন্তু কারণ না জেনেও সবাই কান্না করছে। এই ছিল চৈতন্য মহাপ্রভুর গৌরাঙ্গর একটা বৈশিষ্ট্য। অন্য অবতারে ভগবানকে সব অবতারে ভগবান তো প্রেম দেন না, কৃষ্ণ প্রেম দিয়েছেন। হম, ভাগবত বলা আছে লতাস্বপি কোপি প্রেমদ ভবতি, কৃষ্ণ ব্যতিরেকে লতাগুল্ম পশু পাখি দেখেও কেউ প্রেম দিতে পারে, কিন্তু অন্য অবতারে ভগবান প্রেম দিয়ে, কিন্তু চৈতন্য অবতারে ভগবানকে দেখেই প্রেম, না বুঝে কিছু প্রেম হবে দেখলে। আর যারা প্রেম পাবে তাদের কিছু দেখবে সেও প্রেম পাবে, এ ছিল চৈতন্য অবতারের বৈশিষ্ট্য। তো মহাপ্রভু দেখেই তার কী কারণে তিনি ক্রন্দন করেছেন সে না জেনেই সবাই মূর্ছা সেখানে পড়ে গেছেন, সব কান্না করেছেন। তো মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু যখন জ্ঞান ফেরেছে সব নিস্তব্ধ। হ্যাঁ, শিল্পা সঙ্গনে তো উনি শুনতে পারছেন যে ঘরের ভিতরে একটা আওয়াজ, কেমন কান্না করছে, আওয়াজ আসছে। তো গৌরাঙ্গ মহাপ্রভু জিজ্ঞাসা করছেন যে ঘরের ভিতরে কে কান্না করে, তোমাদের ভক্তরা বলছে ঘরের ভিতরে তোমার প্রিয় গদাধর কান্না করে। এই গদাধর পণ্ডিত ছিলেন নিমাইয়ের বাল্য বন্ধু, এরা দুজন বন্ধু ছিল কিন্তু দুইজনের স্বভাব চরিত্র সম্পূর্ণ বিপরীত ছিল। গদাধর ছিল ধীর শান্ত নম্র ভগবানের ভক্ত জন্ম থেকেই, আর নিমাই ছিল সম্পূর্ণ বিপরীত, খুব চঞ্চল, হ্যাঁ, আর দুরন্ত, পাণ্ডিত্যর ভাব বেশি, আর বেশি ভক্তি লাইনে ছিল, সম্পূর্ণ দুজনে অপোজিট, কিন্তু দুজনে বন্ধু ছিল আবার প্রথম থেকে। তো গদাধর শুনতে পেরেছে যে নিমাই ফিরে এসেছে গয়াতে পিতৃসাধ করে, নিমাই কী দুঃখের কথা বলবে, নিমাইয়ের কী ভাবান্তর আছে বিশ্বাসই করতে পারে না। তো আগে থেকে এসে ও ঘরের ভিতরে লুকিয়ে বসে আছে যে নিমাই কী বলবে আমি শুনব, আর নিমাই বলবে আর শুনবে কি, ওই নিমাই ঢুকতেই অবস্থা খারাপ, সে ঢুকতেই এরকম অবস্থা, উঠানো তো সবাই পড়ে আসে মনে চায়, আর কিছু শুনেই না, শুনবার আগেই ও কান্না শুরু করেছে, বসে কান্না করেছেন। যেন ছিল গৌরগোবিন্দ সিং মহারাজ বলতেন যে মহাপ্রভু এসেছিলেন একটা আন্দোলন শুরু করতে, কিসের আন্দোলন না, কান্না করার আন্দোলন, হাউ টু ক্রাই ফর কৃষ্ণ, কৃষ্ণের জন্য কান্না করবার মুভমেন্ট, ক্রাইং মুভমেন্ট। মহাপ্রভু এসেছিলেন ক্রাইং মুভমেন্ট তৈরি করবার জন্য, একটা কান্না করার আন্দোলন সৃষ্টি করতে এসেছিলেন। তার সূত্রপাত প্রথম থেকে আমরা দেখতে পাচ্ছি, কিছু না শুনে না দেখে কিছু না বুঝেই সবাই কান্না করছে বসে বসে। তো গদাধর ভিতরে এখন মহাপ্রভু উঠে গিয়েছেন, ভিতরে উঠে গিয়ে দেখেছেন সে গদাধর পণ্ডিত মাথা হেট করে এরকম বসে আছেন আর শুধু কান্না করছেন, শুধু কান্না করছেন। এই যে মহাপ্রভু এসেছেন তার ভাব প্রকাশকে বেদিকে উঠানে সবাই কান্না করছে, ঘরের ভিতরে গদাধর কান্না করছে। তো গঙ্গা নদীর জল খুব উচ্ছ্বসিতভাবে উত্তাল তরঙ্গ হচ্ছে, মহাপ্রভু এসেছেন এই বিরাট ভাবান্তর নিয়ে গঙ্গার বিরাট উত্তাল তরঙ্গ সেখানে উঠছে। তো মহাপ্রভু তো সেখানে এভাবে বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করছেন যে মহাপ্রভু বলছেন, কোথায় এটা, ও এখানে এখানে। তো মহাপ্রভু তো সবসময় কি হচ্ছে না, মহাপ্রভু সমস্ত ভাব দেখে, বিভিন্ন প্রকারের মানুষ বিভিন্ন রকমের চিন্তা করছে যে কি হলো, এই কি কোনো মহাপুরুষের অংশ অবতার, এমনি কৃষ্ণের বিহার করছেন, কিবা কি শুক প্রহ্লাদ হ্যাঁ নারদ এর মধ্যে আবির্ভূত হয়েছেন, তো এরকম বিভিন্ন রকম চিন্তা করছে, বিভিন্ন রকম চিন্তা করছে। তো মহাপ্রভু তিনি শুধু বিরহের কথা, বিরহের ভাব, কাহা যাব কাহা পাব মুরলী বদন, কোথা গেলে পাই মুসে মুরলী বদন, বলিতে ছাড়ায় শ্বাস করে কন্দন, এরকম সবসময় কান্না করছেন। তো মহাপ্রভু তাদেরকে বলছেন, এখানে বলছেন সব ভক্তদেরকে যে কিভাবে তিনি গয়া শ্রাদ্ধ করে এখানে এসেছেন, সেই সম্পর্কে তিনি বলছেন, প্রভু বলে মোর দুঃখ কর নিবেদনে, স্থির হই প্রভু সব আপ্তগণ স্থানে। মহাপ্রভু স্থির হয় প্রাপ্তগণদের সামনে বলছেন, মোর দুঃখ কর নিবেদনে, আমার দুঃখ বলবো। প্রভু বলে মোর সে দুঃখের অন্ত নাই, আমার দুঃখের অন্ত নাই, আমার সে দুঃখ অবর্ণনীয়। তো সে দুঃখটা কি দুঃখ, পাইয়া হারায়নু জীবন কানহাই, আমি পেয়েও হারালাম। তিনি গদাধরকে বলছেন, গদাধর তুমি তো ছোটবেলা থেকে কৃষ্ণকে পেয়েছ, তা আমার জীবনের বহু বছর তো আমার বেকার অতিবাহিত করলাম, শেষে গয়া থেকে ফিরবার সময় আমি কৃষ্ণকে সাক্ষাৎ দর্শন করলাম, কিন্তু সে কৃষ্ণ কোথায় পালাল, এই যে বিরহের দুঃখ, তার অন্তরের দুঃখ কি না কৃষ্ণর বিরহের দুঃখ। তো সেই বিরহের দুঃখ ভাব নিয়ে মহাপুর বর্ণনা করে বলছেন, কানাইয়ের নাটশালা নামে এক গ্রাম, গয়া হইতে আসিনু দেখিনে দেখি, গয়া হইতে আসিনু আসিয়া আসিতে দেখিনু সেই স্থান। তো কানাই নাটশালা নামে একটি গ্রাম ছিল, গয়া থেকে ফেরার পথে আমি সেই স্থান দর্শন করলাম। তো কি দর্শন করলাম, তমাল শ্যামলে কহ বালক সুন্দর, নবগুঞ্জা সহিত কুন্তল মনোহর। তো এইখানে মহাপ্রভু দর্শন করছেন, তমাল শ্যামল এক বালক সুন্দর, একটি সুন্দর বালক, তার রঙ্গ দেখতে কিরকম, তমাল বৃক্ষের মতন শ্যামল রঙ্গ, নবগুঞ্জা সহিত কুন্তল মনোহর, কুন্তল তার সুন্দর, কুন্তলায়িত কেশগুচ্ছ রয়েছে, নবগুঞ্জা গুঞ্জমালা পরিধান করেছেন, বিচিত্র ময়ূরপুচ্ছ শুভে তদুপরি, তার চূড়ার উপরে সুন্দর ময়ূরের পালক, ময়ূরের পালক দিয়ে সাজানো হয়েছে, বিচিত্র ময়ূরপুচ্ছ শুভে তদুপরি, ঝলমল মণিগণ লক্ষিতে না পারি। অত জ্যোতির্ময়, অত ঝকমক করছে, চকমক করছে, তাকে আমি দেখতে পাই না ভালোভাবে, অত সুন্দর উজ্জ্বল। আর তিনি কি করছেন, হাতেতে মোহন বাঁশি পরম সুন্দর, চরণে নূপুর শোভে অতি মনোহর। সেই শ্যামল বর্ণ সে ছেলেটি হাতে মোহন বাঁশি ধারণ করেছেন, পরম সুন্দর, দেখতে খুব সুন্দর, চরণে নূপুর শোভে অতি মনোহর, তো চরণে নূপুর ধারণ করেছেন, নীল স্তম্ভ জেনি ভুজে রত্ন অলঙ্কার, শ্রীভস্ত কৌস্তব বক্ষে শোভে মণিহার। নীলস্তম্ভ যিনি ভুজে রত্ন অলঙ্কার, তিনি তার ভুজ মানে কি হাত, এই নীল হাত দেখতে মনে হয় যেন নীলস্তম্ভ, নীলমণির স্তম্ভ, যেরকম বিভিন্ন প্রকার রত্ন অলঙ্কার ধারণ করেছেন, তার হৃদয়ে শ্রীভস্ত চিহ্ন রয়েছে, কৌস্তুভ বক্ষে ধারণ করেছেন, আর মণির হার তিনি গলায় পড়েছেন। তো এইভাবে গৌরাঙ্গ মহাপ্রভু যেভাবে তিনি দর্শন করেছেন, সাক্ষাৎ কৃষ্ণকে এখানে দর্শন করেছিলেন, সেটা বর্ণনা করে বলছেন, কি কহিব সে পিত ধটির পরিধান, মকর কুণ্ডল শোভে কমল নয়ান। কি কহিব সে পিত ধটির পরিধান, তিনি যে পীতাম্বর পীতবস্ত্র ধারণ করেছিলেন, তার কি বর্ণনা দেব, তো অবর্ণনীয়। তিনি মকর কুণ্ডল শোভে কমল নয়ান, তার কুণ্ডল রূপে মকর কুণ্ডল ধারণ করেছিলেন কর্ণে, এবং কমল নয়ন তা সুন্দর পদ্ম ফুলের মতন তার নয়ন যুগল। তো সেই কৃষ্ণ শ্যামল বর্ণের কৃষ্ণ এসে কি করছেন, আমার সমীপে আইলা হাসিতে হাসিতে। নিমাই পণ্ডিত বলছেন এই কানাই আটসালে আমি এই ছেলেটিকে দেখলাম যে আমার কাছে আসছে, বাঁশি বাজাতে বাজাতে আইলা হাসিতে হাসিতে, আমা আলাঙ্গিয়া পালাইলা কোন ভিতে। তো আমার কাছে এসে আমাকে আলিঙ্গন করে সে কোন দিকে যে চলে গেল। চিরূপে কহে না কথা শ্রী গৌরাঙ্গ সুন্দরে, তান কৃপা বিনা তাহা কে বুঝিতে পারে। তবে মহাপুরুষ যে বর্ণনা করছেন একে সবাই বুঝতে পারবে না, কিভাবে কথা বলছেন, কি যে কথা বলছেন, তার কৃপার মাধ্যমে বুঝতে পারবে। আর মহাপুরুষ এরকম বলতে বলতে কি হয়েছে, কহিতে কহিতে মূর্ছা গেলা বিশ্বম্বর, পড়িলা হা কৃষ্ণ বলি পৃথিবী উপর। তো হা কৃষ্ণ বলে তিনি সেখানে পড়ে গেছেন। তো মহাপুরুষ আবার যখন তার জ্ঞান ফিরছে, সে নিজে স্থির করে রাখতে পারছে না, স্থির হইয়া প্রভু স্থির নাই হয়, স্থির করতে গেলে অনেক চেষ্টা স্থির হয়ে থাকবে, তো স্থির হয়ে থাকতে পারছে না। কোথা কৃষ্ণ বলিয়া কান্দে, সব সময় কোথা কৃষ্ণ কাহা যাব, কাহাঁ বাবো মুরলী বদন, এরকম করে তন্দন করছেন। কোথা কৃষ্ণ মাত্র প্রভু বলে, আর কেহ কথা নাই, মাত্র প্রভু বলে আর কেহ কথা নাই, পায়ে জিজ্ঞাসিল, আর কোনো কথা নাই, একমাত্র যে বৈষ্ণব ঠাকুর দেখেন বিদ্যমান, যাকে সামনে দেখবে তাকে জিজ্ঞাসা করবে, তাহার এই জিজ্ঞাসা না কৃষ্ণ কোনখানে, যে কৃষ্ণ কোথায় গিয়েছেন, এরকম সবসময় তিনি কি করছেন না, কৃষ্ণকে নিয়ে তিনি সবসময় তার বিরহ অনুভব করছেন। একদিন তাম্বুল লইয়া গদাধর হরিষে আইলা আসি প্রভুর গোচর। তো একদিন তাম্বুল মানে কি পান নিয়ে গদাধর এসেছেন, তো তাকে জিজ্ঞাসা করছেন যে নিমাই একদম অস্থির হয়ে কৃষ্ণর বিরহ, কোথা কৃষ্ণ আছেন শ্যামল পিত বাসা, জিজ্ঞাসা করে সে কৃষ্ণ শ্যামল বর্ণ যে পিত বসন ধারণ করেছেন উনি কোথায় আছেন। এই কথা বলে সে খুব আর্ত মানে তার যে আর্তি ভাব বিরহ ভাব হৃদয় বিদীর্ণ হয়ে যাবে। তো এই কথা দেখে সচি মাতা আর সবাই খুব স্তম্ভীভূত হয়ে গেছে। গদাধরের কাছে জিজ্ঞাসা করছেন যে যে নিমাই বলছে গদাধর বলো বলো কৃষ্ণ কোথায় কোথায় কৃষ্ণ কোথায়। তো গদাধর সরলভাবে বলছেন রে নিমাই তুমি কৃষ্ণের জন্য এত ব্যাকুল হচ্ছে কেন, নিরবধি কৃষ্ণ নিরবধি থাকে কৃষ্ণ তোমার হৃদয়, কৃষ্ণ তোমার হৃদয়ে সবসময় রয়েছে। তো গদাধর মনে করছে এরকম বলে তো নিমাইকে একটু সন্তুষ্ট করবে, নিমাই ঠান্ডা হয়ে যাবে। তো নিমাই ঠান্ডা হবে কি হ্যাঁ কৃষ্ণ আমার হৃদয়ে রয়েছে, এ শুনে ওর নখ দিয়ে কৃষ্ণকে দেখবার জন্য তার হৃদয়কে এরকম ছিঁড়তে শুরু করেছে। গদাধর দেখছে এতে মহা সমস্যা হলো, ওকে ঠান্ডা করতে এত উত্তাল হচ্ছিল, ওকে শান্ত করতে আমি বললাম কৃষ্ণ হৃদয় যে হৃদয়কে ফাড়তে শুরু করেছে। গদাধর আরে রোক 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 না না কৃষ্ণ গোচারণে গেছে একটু পরে ফিরবে, তখন নিমাই শান্ত হয়ে গেছে। তখন সচিবতা ভিতরে থেকে সব দেখছে, তো সচিবতা সঙ্গে সঙ্গে সে গদাধরকে গদাধর আরে তুমি তো মহা চালাক, আমি তোকে কোনোদিনই শান্ত করে রাখতে পারতাম না, নিমাই মানে এইরকম মানে গয়া থেকে ফিরে আসার পরে তার আচরণ সব কিছু অন্যরকম হয়ে গেছে। ততদিন পরে ছেলে বাড়িতে ফিরে এসেছে, তো সচিমতা খুশি কিন্তু ফিরে এসে পাগল মতন হয়ে গেছে, পাগল যেন হয়ে গেছে, সে কখন সবসময় রাত্রে ঘুমায় না, সবসময় কোথা কৃষ্ণ কোথা কৃষ্ণ করছে, কখন দাঁত এরকম কামড়ি চোখটা বড় বড় করছে। তোমাদের বাড়িতে যেরকম ছেলে কেউ করে তোমার কি মনে করবে, তখন সে ছুটছে এদিকে ওদিকে ছুটছে, কোন চুলকে টানছে, কোন চুল নিয়ে পায়ে বাঁধছে, মানে কৃষ্ণ বিরহ ব্যথা অত তীব্র, চৈতন্য এত তীব্র ভাব প্রকাশিত হয়েছে। তখন সচি মাতা সব ভয় পেয়ে গেছে, বিষ্ণুপ্রিয়া না লক্ষ্মীপ্রিয়া আছে, লক্ষ্মীপ্রিয়া না বিষ্ণুপ্রিয়া না, আগে লক্ষ্মীপ্রিয়া না লক্ষ্মীপ্রিয়া বলছে, লক্ষ্মীপ্রিয়া ছিলেন তো স্বয়ং বিষ্ণুপ্রিয়া, আচ্ছা বিষ্ণুপ্রিয়া বিষ্ণুপ্রিয়া, তো ছয় ভয় পেয়ে যাচ্ছে। তখন সচিবতা বলছে, আরে গদাধর তুমি তো অনেক চালাক, ওকে তো আমরা কেউ শান্ত করতে পারে না, নিমাই যে এরকম হচ্ছে তো সচিবতা সবার কাছে যাচ্ছে, কী হবে আমার ছেলের কী হয়ে গেল। সব বলছে হ্যাঁ হ্যাঁ, ওর পেটে বেশি বায়ু হয়ে গেছে, মানে গ্যাস হয়ে গেছে, তাই তোমরা এই একটু নারিকেল জল খাও ঠিক হয়ে যাবে। আর কেউ কেউ বলতো, আরে না না, এই সাধারণ রোগ নেই, এ খুব ভয়ঙ্কর, ওর মাথায় স্পেশাল ছাগলের ঘি ওর মাথায় লাগা। এই যে যা বলছে নিমাই, মা সচিবতা কী করবে, তার ছেলেকে ভালো সব কিছু ব্যবহার করছে, আর এ কি মাথা খারাপ যে ভালো হয়ে যাবে। হ্যাঁ, এটা কৃষ্ণ প্রেম, সাধারণ মানুষ তো বুঝে না। এবার শ্রীবাস ঠাকুর এসেছেন, সচিবতা শ্রীবাস ঠাকুরকে ডেকে নিয়ে এসছে, তুমি একটু আসো, আমার ছেলে পাগল হয়ে গেছে, ওর মাথা খারাপ হয়ে গেছে, দেখো একটু কী করা যায়। শ্রীবাস ঠাকুর এসে দেখছেন সে নিমায়ের মধ্যে সমস্ত কৃষ্ণ বিরহের অষ্ট সাত্ত্বিক বিকার, কৃষ্ণ প্রেমের ভাব। তো দেখে শ্রীবাস ঠাকুর বলছেন সচিমাতাকে, সচিমাতা তোমার ছেলে পাগল হয়ে গেছে, কিন্তু আমি ওর মতো পাগল হতে চাই, আমি ওর পাগল হতে পারি, জীবন আমার সফল হবে। কেন না, আসলে এই পাগল কিসের পাগল, এই কৃষ্ণের জন্য পাগল, কৃষ্ণ প্রেমের পাগল। তখন মহাপ্রভু বলছেন, শ্রীবাস সবাই আমাকে পাগল বলে, কিন্তু আমি অপেক্ষা করছি তোমার জন্যে। তুমি যদি আমাকে চিনতে না পারত, যদি পাগল বলতো, তাহলে আমি গিয়ে হ্যাঁ গঙ্গায় ঝাঁপ দিতাম, আত্মহত্যা করতাম। তুমি বুঝতে পারছো আমি কিসের পাগল হয়েছি, যে কৃষ্ণ প্রেম কৃষ্ণ বিরহের যে পাগল। দ্বাপর যুগে ভগবান কৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন, রাধারানী গোলক বৃন্দাবন থেকে অবতীর্ণ হয়েছিলেন, বুঝতে পারছো? কিন্তু রাধারানী তো গোলক বৃন্দাবনে সবসময় কৃষ্ণের সঙ্গে থেকে তার সেবা করছেন, তার সেবা সুখ লাভ করছেন। কৃষ্ণ সেবার দুটো উপায় আছে, একটা আছে সম্ভোগ, আর বিপ্রলম্ব, মানে সাক্ষাৎ কৃষ্ণকে পেয়ে তার সেবায় একরকমের আনন্দ আছে, কৃষ্ণ বিরহের আরেকটা অবস্থা আছে, এই প্রেমের দুটো অবস্থা রয়েছে। যখন এই ধরাধামে ভৌমলীলা করতে এসেছেন, তখন একটা কোনো কারণে গোলক বৃন্দাবনে একটা লীলা হয়েছিল, তাকে নিমিত্ত করে এখানে কৃষ্ণের সঙ্গে রাধারানী 100 বছর বিরহ হয়েছিল, কৃষ্ণ বিরহ। কারণ ভক্তের জন্য কৃষ্ণকে পেলে পাওয়া থেকে কৃষ্ণের বিরহ নাকি আরও শ্রেষ্ঠতা, বিপ্রলম্ব ভাব, প্রেমের সর্বোন্নত স্তর সেটা। তো ভগবান ভক্তের মধ্যে সম্পর্ক কি না, প্রেম, প্রেম সম্পর্ক। তো প্রেম সব থেকে বেশি কার মধ্যে রয়েছে কৃষ্ণের প্রতি? হ্যাঁ, সে মধ্যে রাধারানী প্রেম সব থেকে শ্রেষ্ঠ। তো তো এই প্রেম তার শ্রেষ্ঠতাকে বুঝবার জন্য কৃষ্ণ চাইছেন, রাধারানী গোপীরা কৃষ্ণের সেবা করছেন, সেবা করে, সেবা গ্রহণ করে কৃষ্ণ খুব আনন্দ পাচ্ছেন। তো কৃষ্ণ খুব আনন্দ পেয়ে ব্রজলীলা এখানে ভ্রমণলা পরে গোলক বৃন্দাবনে গিয়ে একদিন বাগানে বসে তিনি চিন্তা করছেন একা একা, যে আমি যে ভ্রমণলীলা করলাম, সেখানে গোপীরা আমাকে অত সেবা করছে, তো সেবা পেয়ে তো আমি খুব আনন্দ পাচ্ছি, কিন্তু আমার সেবা করে ওরা কি পাচ্ছে, এই গোপীরা আমার সেবা করে কি পাচ্ছে, কি আনন্দ পাচ্ছে? তো কৃষ্ণ চিন্তা করছেন, আমার সেবা করার পরে গোপীদের মুখ দেখলে মনে হয় তারা আমার থেকে 1 কোটি গুণ বেশি আনন্দ পাচ্ছে, কারণ মুখ দেখলে বোঝা যাবে। তোমাকে যদি কেউ নিম পাতা দেবে, তোমার মুখটা কীরকম হবে? তো রসগোল্লা দেবে, মুখটা আলাদা হবে না? ঠিক সেই রকমই কৃষ্ণ গোপীদের মুখ দেখে তিনি বুঝতে পারছেন যে এরা তো খুব আনন্দ পাচ্ছে, কত আনন্দ পাচ্ছে। কৃষ্ণ বুঝতে পারছেন আমি ওদের সেবাকে যে আনন্দ পাই, আমার থেকে 100 গুণ বেশি আনন্দ এরা পাচ্ছে। তো কৃষ্ণ জিতা, আরে আমি তো ভগবান, আমি সব থেকে বেশি আনন্দ পাওয়ার কথা, তা আমার থেকে এরা বেশি আনন্দ, তা আমি ভগবান হয়ে লাভ কি হলো? হ্যাঁ, তা আমার তো লস হয়ে গেছে তাহলে, তাহলে এদেরও তো আনন্দ আমার দরকার, তাহলে এদের তো সব থেকে বেশি কি আনন্দ পাচ্ছে আমার সেবা করে, কে বেশি আনন্দ পাচ্ছে, কে বেশি আনন্দ পায় কৃষ্ণের সেবা করে? হ্যাঁ, রাধারানী। তখন কৃষ্ণ বিভিন্ন করে চিন্তা করছে, চেষ্টা করে যে আমি এরা আমার সঙ্গে কি, আমি তো জানি সেই জিনিসটা কি, বিভিন্ন করে চেষ্টা করে জানতে পারছে না, বুঝতে পারছে না যে কীরকম আনন্দ এরা পায়। হ্যাঁ, বুঝতে পারতেন, তখন কৃষ্ণ ঠিক করেছেন যে আমার যে শ্রেষ্ঠ ভক্ত তার ভাব অঙ্গকান্তি গ্রহণ করে আমি আবির্ভূত হব, যাতে আমি বুঝতে পারব যে রাধারানী আমার সেবা করে কি আনন্দ পায়। তো সেই জন্য ভগবান কৃষ্ণ এই চৈতন্য রূপে এসেছেন রাধারানীর ভাব আর অঙ্গকান্তিকে গ্রহণ করে। আর রাধারানী স্বয়ং এসেছেন, তিনি কি রূপে এসেছেন? তিনি এসেছেন গদাধর রূপে এসেছেন, তিনি গদাধর রূপে এসেছেন। তো মহাপ্রভু যে কৃষ্ণ যে গৌরাঙ্গ রূপে আসবে, কৃষ্ণ লীলায় কয়েকবার তার লীলার মধ্যে প্রকাশ করেছেন রাধারানীর কথা চিন্তা করতে করতে তিনি নিজে গৌরবর্ণ হয়ে গেছেন, এরকম কৃষ্ণ লীলার সময় থেকেই এরকম রাধারানীর বিরহ। তো সেই ভাব অঙ্গকান্তিকে অঙ্গীকার করে ব্রজেন্দ্র নন্দন যেই সচিসূত হইল, সেই বলরাম হইল নিতাই। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি রাধিনী শক্তিরস্মাৎ একাত্মনাবপি ভূপুরা দেহবেদম গতৌত চৈতন্যাক্ষা প্রকট মধুনা তদ্বয়ম চ ঐক্যমাপ্তম রাধা ভাব দ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপ। তদ্বয়ম চ ঐক্যমাপ্তম, যে রাধা আর কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধারণ করেছিলেন লীলা বিলাস করবার জন্য। রাধা কৃষ্ণ অভিন্ন, কিভাবে অভিন্ন? যেরকম আগুন আর আগুনের তাপ অভিন্ন, দুগ্ধ দুগ্ধের যে ধবল অংশ সাদা, দুধ থেকে তার সাদা অংশটা সেপারেট করা যাবে? করা যাবে না। তো রাধা কৃষ্ণ সেই রকমই, রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধারে, দুটা দেহ ধারণ করে, অনন্য অনন্য বিলাস রস আস্বাদন করে। ভগবান দুটো শরীর ধারণ করেছিলেন, রাধা আর কৃষ্ণ। তো দ্বয়ম চ ঐক্যমাপ্তম, সে রাধা কৃষ্ণ এক শরীর লাভ করেছেন চৈতন্য আক্ষম প্রকট অধ্যনা, বর্তমান চৈতন্য রূপে চৈতন্য নাম ধরে তিনি প্রকটিত হয়েছেন। তো রাধারানীর ভাব অঙ্গীকার করেছেন কেন? না আমার পরম শ্রেষ্ঠ ভক্ত আমার সেবা করে কি আনন্দ পায়। তো রাধা কৃষ্ণ প্রেমের শ্রেষ্ঠ স্তরটা কি? বিরহ বিপ্রলম্ব। তো রাধারানী বলতেন যে আমি তোমার বিরহে কি অবস্থা ভোগছি, তুমি আমার মতো না হলে বুঝতে পারবে না, কৃষ্ণকে বলতেন। কেউ কেউ বললে রাধারানী কৃষ্ণকে অভিশাপ দিয়েছে, তুমি আমার মতো অবস্থা হোক তাহলে বুঝতে পারবে আমি তোমার বিরহে কি অবস্থা ভোগছি। তো ভগবান বাঞ্ছাকল্পতরু তো সবাই অভিশাপ তিনি গ্রহণ করে থাকেন। তো সেই ভগবান তিনিও রাধারানী ভাব অঙ্গীকার করলেন, কেন না রাধারানী কৃষ্ণ বিরহ কি ভাব অনুভব করছেন এটাকে জানবার জন্য। তো রাধারানী কৃষ্ণের বিরহে যেই ভাব অনুভব করতেন, কৃষ্ণ চৈতন্য রূপে আবির্ভূত হয় সেই ভাব অনুভব করলেন। তো কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য রূপে আসার যে মূল লক্ষ্য মূল উদ্দেশ্য সেটা কি? তার নিজস্ব উদ্দেশ্য কি? না এই রাধারানীর ভাবকে জানা, তার যে কি অনুভবকে জানা, তো সে অনুভব বিরহের অনুভবকে জানা, এটা ছিল তার আসল লক্ষ্য। আর সেটা শুরু হলো সূত্র কথা হলো কোথায় থাকে? এই কানে নার্সবাদে, তাহলে বুঝতে পারছো কত গুরুত্বপূর্ণ। তিনি বিষ্ণু পাদপদ্ম দর্শন করে ভক্তিভাব এসেছে, তারপর তার গুরুদেব ঈশ্বরপুরী পাদ কাছ থেকে ছিল ঈশ্বরপুরী পাদ কাছ থেকে দীক্ষা গ্রহণ করে গুরু কৃপা প্রাপ্ত হয়েছে, সেইখান থেকে শুরু হয়েছে। কিন্তু এখানে কৃষ্ণকে সাক্ষাৎ করেছে, এই সাক্ষাৎ করে যে কোথা কৃষ্ণ গেল, কাহা যাবো কাহা পাবো, মরে যে ভাব নবদ্বীপে ফিরে গিয়েছেন, তো সম্পূর্ণ আলাদা একটা মানুষ হয়ে তিনি ফিরে গিয়েছেন। গৃহস্থ হয়েও গৃহস্থ জীবনে কোনো স্পৃহা নাই, সংকীর্তন আন্দোলন তারপরে তিনি শুরু করেছেন, সংকীর্তন আন্দোলন, সব পড়াশোনা যা ছিল প্রতিপাঠ সব গঙ্গায় ভাসিয়ে দিয়েছেন, সে ন্যায় তর্ক গ্রামার ব্যাকরণ সব বাদ দিয়েছেন। তখন ফিরে আসেন, তখন টোলে সব ছাত্র পড়তে আসছে, সে যা কিছু পড়বে শুধু রাধাকৃষ্ণ কথাই বলছে। শুধু রাধাকৃষ্ণ বলে কি হলো আমাদের মাস্টার বসে অবস্থা কেন এইরকম, আগে যেরকম সেরকম তো বলেন, যা কিছু হলো সে হরে কৃষ্ণ আর হরে কৃষ্ণ।
হরে কৃষ্ণ করবে তাহলে ঠিক আছে, পতি বান্ধব গঙ্গা স্নানে চলে যায়। তাহলে সবার চিন্তা পড়েছে কি ব্যাপার, এই গয়া থেকে ফেরার পর পড়াশোনা করে না সবাই? উনার যে টিচার ছিল গঙ্গাদাস পণ্ডিত, তাকে শিখেছে একটু বুঝা, তো গঙ্গাদাস এসেছে আর কি বুঝাবার জন্য যে তুমি কি করছো, তুমি কৃষ্ণ কৃষ্ণ করছো, পড়াও না কেন? ঠিক আছে আমি এবার পড়াবো ঠিক করে। তখন মহাপ্রভু বলছেন স্টুডেন্টদেরকে যে আমার দ্বারা আর হবে না, প্রফেসরগিরি করতে পারবে না, তোমরা অন্য প্রফেসরের কাছে যাও, আমার দ্বারা হবে না। ইতিমধ্যে ছাত্ররা অত আসক্ত হয়ে বলছে না 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 আমার তোমার কাছেই থাকবো, হ্যাঁ তোমার কাছে কি হরে কৃষ্ণ করো। তো মহাপ্রভু প্রারম্ভিক অবস্থায় অবশ্য বলতেন কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষামাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব পাহিমাম, কৃষ্ণ 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 রক্ষামাম, তারপরে রাম রাঘব রাম রাঘব রাম পাহিমাম বলতেন। তারপরে হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন এইগুলি বলতেন। তারপরে হরে কৃষ্ণ মহামন্ত্র হ্যাঁ তারপরে শুরু হয়েছে। তো এই যে মহাপ্রভু এই যে বিরহ ভাব, এখানে সূত্রপাত হলো নবদ্বীপ গিয়ে সে বিরহ বাড়তে বাড়তে সে সব কিছু বাদ দিয়ে তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন। তো সন্ন্যাস নিয়ে তিনি জগন্নাথ পুরীতে চলে গেছেন। আর এই কানে আসলে বিরহ ভাব সেখানে অত তীব্র ভাব ধারণ করেছে, সে মহাপ্রভু সে রাত্রে কৃষ্ণ বাংশী ধ্বনি শুনে বাইরে পালিয়ে যেতেন, খুঁজে পাওয়া যেত না। যে গম্ভীরায় থাকতেন মানে সাতটা দরজা পাস বাউন্ডারিওয়ালা আছে, তাহলে তার সে গম্ভীরটা ছোট্ট কুটির ভিতরে থাকতেন তিনি, সে গম্ভীরা এখনও রয়েছে। তুমি দেখেছ কেউ দেখেছ গম্ভীরা? এখন যেরকম মার্বল ঘর দেখ সেরকম সে করতেন, তখন তো মাটির ঘর ছিল, তার গর্ত ছিল, সে গর্তে তিনি থাকতেন, অত আরাম ঘর ছিল না তখন, সে গর্তে থাকতেন। রাত্রে দেখা দরজা কেউ নেই সে ঘরে, কখন দেখা হতো উত্তর দরজার কাছে জগন্নাথ মন্দিরের উত্তর দ্বারে তৈলকি গায়ের কাছে পড়ে আছেন, কখন সিংহদ্বারে পড়ে আছেন। সে কৃষ্ণ প্রেম কৃষ্ণ বিরহে সে অষ্টসাধক বিকার দেখা যেত, কখন কুর্মশরে হাত পাগল ভিতরে ঢুকে গেছে এরকম পড়িয়ে আছেন, মুখ থেকে ফেনা বেরোচ্ছে গায়ের মধ্যে পড়িয়ে আছেন, কখন কখনো হাত পাগল লম্বা লম্বা হয়ে যেত, এমনি 7 ফুট মানুষ আরো লম্বা হয়ে যেত, সে জয়েন্টগুলো সব খুলে যেত লম্বা হয়ে, এই হাতে এরকম আছে না, এটা পড়ে যেত খোলে পড়ে যেত এরকম হতো। তো কান্না করতেন পিচকারির মতন জল বেরোত, লোম থেকে রক্ত বেরোত, এরকম অবস্থা, দাঁতগুলো সব নড়ে যেত, নড়ে নড়ে করতো এরকম অবস্থা। তো ভক্তরা খুব ভয়ভীত হয়ে যেত, দেখে এই অবস্থা মহাপ্রভু দেখে কৃষ্ণ বীর একদম সর্বশ্রেষ্ঠ লক্ষণ, কোনো মানুষের কাছে দেখা যাবে না, কোনো জীবের কাছে দেখা, শিব রাধারানী ভাব নিয়ে তার মধ্যে মহাপ্রভুর মধ্যে দেখা যায়, তখন তার দরজা বন্ধ করে দেওয়া হয়, তো তার মধ্যে তিনি চলে যাবেন। সন্ধ্যাকার মধ্যে থেকে মহাপুরু কী করবে, সে তো তীব্র বিরহ, সে কৃষ্ণের বাংশী ধ্বনি শুনতে থাকবেন, তারপরে অত আকৃষ্ট হয়ে যাচ্ছে পিছনে পিছনে, তো অন্ধকার দেখতে পারবে না, তো কোথায় দরজা খুঁজতে খুঁজতে এই মুখগুলো ঘষতেন সে দেওয়ালে, সকালে সব মুখটুকু ছিঁড়ে ছিঁড়ে গেছে, রক্ত বেড়েছে ছিঁড়ে ছিঁড়ে গেছে, এইরকম তীব্র অবস্থা বিরহের তীব্র অবস্থা। মহাপুর শেষ সময় 12 বছর আর বেরোয়নি, প্রথম 24 বছর তো গৃহস্থলীলা করেছেন, তারপরে পুরীতে গেছেন, তো সেখানে সন্ন্যাস আশ্রমে 24 বছর ছিলেন, তার 6 বছর গমনাগমন বৃন্দাবনে গেছেন, দক্ষিণ ভারতে গেছেন, তো বাকি শেষ 12 বছর একদম সে গম্ভীর হয়ে থাকে। হ্যাঁ ওই গম্ভীর লীলা কিছুদিন আস্বাদন করেছেন, দিনের বেলা তিনি ভক্তরা সব আসত কীর্তন হত আনন্দ করতেন, আর সন্ধ্যা হত সব ভক্তরা চলে যেতেন, তিনি একাকী থাকতেন, তখন এই ভাব এই যে বিরহ ভাব এই কানাইন আটশালাতে শুরু হয়েছিল সে ভাব আরও তীব্র আরও তীব্র হত। শুধু রায় রামানন্দ স্বরূপ দামোদর থাকতেন, মহাপ্রভু ভাব দেখে ভাব অনুসারে শাস্ত্র থেকে শ্লোক উচ্চারণ করতেন, আর মহাপ্রভু এইরকম কখন কখন সারা রাত কৃষ্ণ কথা সে কৃষ্ণ কথা অতিবাহিত করতেন। আর যখন কখন যেতেন তো রায় রামানন্দ স্বরূপ দামোদর গোবিন্দকে বলে দিয়ে যেতেন যে তুমি মহারাজ মহাপ্রভুর এখানে শুয়ে যাবে, মহাপ্রভুর নাম বেরিয়ে যাবে, তো গোবিন্দ তা বাহার থেকে শিকল দিয়ে ওই দরজার কাছে শুয়ে থাকবে, আর সকাল দরজা খুলে দেখবে মহাপ্রভু সেখানে নেই। তো ভগবান কৃষ্ণ এসেছেন জগৎবাসীকে
এটা দেখাবার জন্য কৃষ্ণ বিরহর ব্যাকুলতা, এই কৃষ্ণ বিরহর ব্যাকুলতা পূর্বে আর কেউ প্রকাশ করে না, এই ধরাধামে কেউ প্রকাশ করে না। তো সেই কৃষ্ণ স্বয়ং এসে চৈতন্যরূপে কৃষ্ণ বিরহের ব্যাকুলতা তিনি জগৎবাসীকে প্রকাশ করেছেন। ঠিক যেরকম ব্রজগোপিকারা কৃষ্ণের বিরহ ভাব প্রাপ্ত হয়েছিলেন, কখন রাসলীলা হচ্ছিল না, কৃষ্ণ অন্তর্ধান হয়ে গেছেন, সে বিরহতে গিয়ে গাছকে জিজ্ঞাসা করছে, লতাকে জিজ্ঞাসা করছে, পশু পাখিকে জিজ্ঞাসা করছেন, আমাদের কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়। সারা রাত ঘুরছে জঙ্গলে, ঘুরে ঘুরে শেষে যমুনার তীরে গিয়ে ওই কৃষ্ণ নাম করেছেন, বস কৃষ্ণ নাম করতে করতে তখন আবার কৃষ্ণ আবির্ভূত হয়েছে। তো এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, এই কীর্তনের মধ্যে কৃষ্ণ প্রাপ্তি, কৃষ্ণ বিরহ সব কিছু এই হরিনামের মধ্যে পাওয়া যাবে। তো এই কানে আরশোলা অতটা গুরুত্বপূর্ণ স্থান আমাদের জন্য, বহু গুরুত্বপূর্ণ স্থান। মহাপ্রভু আসার পূর্বেও এখানে কৃষ্ণলীলা সব, কৃষ্ণ এখানে আসতেন, রাসলীলা হতো, গোপীরা এখানে সে ফুল তুলে নিয়ে যেতেন। এই রাধা কৃষ্ণের চরণ চিহ্ন বহু আগে থেকে রয়েছে, কালকে সকালে নিয়ে যাবে, বৃক্ষ আছে বড়, একটা কী বৃক্ষ, অসুস্থ বৃক্ষ, বট বৃক্ষ না, তো বট বৃক্ষ না, হ্যাঁ বট নাই, কোনো একটা বৃক্ষ বড়, বিরাট বড় বৃক্ষ আছে, হ্যাঁ অসুস্থ বৃক্ষ, বট বৃক্ষ লাগছে না, অসুস্থ বৃক্ষ। সেখানে বললে যে সেখানে মহাপুর কৃষ্ণকে দর্শন করেছিলেন, কিন্তু আগে সেখানে এই নরসিংহমূর্তি সেখানে ছিলেন, এই চরণ ছিল সেখান থেকে এখানে নিয়ে আসা হয়েছে। শিল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি এখানে এসেছেন। তো এখানে এসে তমাল গাছ, তমাল গাছ প্রচুর আছে এখানে, এখানে চৈতন্য মহাপুর চরণ চিহ্ন শিল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ স্থাপন করে গেছেন। আর এখানে তমাল গাছ শুধু আছে তা নয়, বৃন্দাবনের অনেক বিভিন্ন গাছ আছে, এখানকার গ্রামের নামগুলো সেরকম, নদীর উপর মথুরাপুর আছে, হ্যাঁ এসব কৃষ্ণ সম্পর্কিত নাম এখানকার রয়েছে। অনেক আগে থেকে এই জায়গা ভগবান কৃষ্ণ লীলার সঙ্গে সম্বন্ধিত, সেখানে এই জায়গার ভাইব্রেশন আলাদা, সুন্দর একটা পরিবেশ হ্যাঁ এখানে রয়েছে। তারপরে রাধা কানাইয়ালালের ইচ্ছায় ইস্কন এটা পেয়েছে, এখানে একজন সাধু বাবা থাকতেন রামানুজ সম্প্রদায়ের, এইসব ঘর কিছু এই ঘরটাই ছিল, এই ঘরটা ছিল একতলা ছিল, এই ঘরটাই এখানে যজ্ঞ করতেন তিনি। তো হঠাৎ দাড়ি টাড়ি ছিল, ফলাহারি বাবা, তো ফলাহার করতেন, ওনার ফটো ওইখানে আছে। তো একদিন হঠাৎ মায়াপুরে গিয়েছে, কেউ ডাকে না, চিনি না, আমার কেউ নেই, হঠাৎ মায়াপুরে গিয়ে গুরু মহাজের দরজার কাছে অফিস সামনে বসে আছে। তখন গুরু মহাজ মনে করছেন কোনো হয়তো সাধু বাবা এসে ভিক্ষা টেকা চাইতে, তখন তার সেক্রেটারি তাকে কিছু ভিক্ষা দাও, দক্ষিণা দাও, সাধু বাবা এসছে, ফল টল দাও। তখন সে লোক বলছে গুরু মহারাজ, না না উনি আপনার সঙ্গে দেখা করতে এসেছে। কেন দেখা করতে এসছে? তখন বলছি হয়েছে কানিন একশালা মঠের মহন্ত, মহন্ত এই জমিটুমি অনেক ছিল, এই বাউন্ডারি ওয়ালের কিছুই ছিল না, সব খুব অবস্থা খারাপ ছিল। তখন ও গিয়ে গুরু মহারাজকে বলছেন, শ্রী জয়প্রকাশ মহারাজকে, যে আমি যেরকম কানিন একশালা থেকে এসেছি, আমি এই স্থানটা ইস্কনকে দেবো, কেন ও উনি যদিও রামানুজ সম্প্রদায়, উনি জানেন চৈতন্য স্থান। উনি বলছেন আপনার যেহেতু মহাপ্রভুর ধারায় রয়েছেন, এটা আপনাদের হাতে আমি যেতে চাই। তখন গুরুমাজ লোক পাঠিয়েছেন, তখন এই জমিটা সব ইস্কন নামে করে দিয়েছেন, আর কিছুদিন পরে উনি বাস ধেয়ে রেখেছেন, চলে গেছেন। তো রাধা কানহালাল ইচ্ছা করে ওনাকে পাঠিয়েছে, যে এটা ইস্কনে থাকলে এখানকার মহত্ব বাড়বে। তো যাই হোক, এখানে এখনই প্রাণনাথ প্রভু এই মন্দির দেখাশোনা করছেন। এই স্থান যদিও কৃষ্ণস্থান, বড় দুরন্ত স্থান, তবু এখানে অনেক কষ্ট করে রয়েছে, সব ডেভেলপমেন্ট করেছে, এখানকার সরকার খুব সাহায্য করছেন, ঝাড়খণ্ডের সরকার, এই যে গেস্ট হাউস তোমরা থাকছ, এই এক্সটেনশন করে দিয়েছে, এই সিঁড়ি করে দিয়েছে, এই যজ্ঞশালা সব ঝাড়খণ্ড সরকার করে দিয়েছে, আমাদের বেঙ্গল সরকার তো এরকম করতো না, করতো ঝাড়খণ্ড সরকার সব টাকা দিয়ে করছে। তো ভালো, আমরা ধন্যবাদ দিই ঝাড়খণ্ড সরকারকে ওনার এই প্রবণতার জন্য, আর আমরা ধন্যবাদ দিই প্রাণনাথ প্রভু যেন কষ্ট করে থেকে এই দেখাশোনা করছে, রাধা কানাইয়ালালের সেবা করছেন। রাধা কানাইয়ালালকে তোমার দর্শন করেছ? কীরকম লাগে, দেখতে ভালো লাগে, কীরকম মনে হয় দেখে?
কিছু মনে করতে পারো দেখে? আমাকে মনে হয় এটা গ্রামের মেয়ে যেন বসিয়া দাঁড়িয়ে আছে, ভালো করে নজর করবে দুইজনেই। এটা গোলক বৃন্দাবনে সেই চমৎকার রাধারানী, যেরকম ওটা যেটা গ্রামের সাধারণ সরল মেয়ে, রাধারানী যেটা গ্রাম, তো তো কৃষ্ণ এটা সরল ছেলে রাধারানী, তার কাপড় তার বস্ত্র পরিধান তার মুখ দেখলে মনে হবে তা গ্রামের সরল একটা ছোট মেয়ে। মানে সেই ভাব নিয়ে এই বৃন্দাবনের ভাব, হ্যাঁ এই বৃন্দাবনের ভাব নিয়ে এখানে রাধা কানহেলাল রয়েছেন। তো আমরা সবাই রাধা কানহেলালের কাছে তার চরণ কমল আশ্রয় নিয়ে একটু তিন দিন অবস্থান করব, আজকে কালকে পরশু। তো এই স্থানের গুরুত্বটাকে তোমার সবাই হৃদয়ে ধারণ করবে, এই ভাব কত গুরুত্বপূর্ণ স্থানে তোমরা এসেছো। মানে কোনো স্থানের গুরুত্ব আমরা শ্রবণ না করলে বুঝতে পারি না। সেদিন বলে তীর্থ দর্শন ধাম দর্শন চক্ষু দ্বারা হয় না, কিসের দ্বারা হয়? এটা কর্ণের দ্বারা হয়। কর্ণের মাধ্যমে আমরা এই স্থানকে হৃদয় দিয়ে দর্শন করতে পারবো। মূঢ়া নানু পশ্চন্তি পাশ পশ্চন্তি জ্ঞান চক্ষুষ, বুঝতে পারছ? তো জায়গার মহত্বটা প্রথমে বুঝো, কত গুরুত্বপূর্ণ জায়গায় তোমরা এসেছ। আর এখানে যে আমরা নিজেকে কৃষ্ণ চেতনাময় করে রাখি, সাধন ভজন করি, কৃষ্ণদাস শুনি, জপ করি, তাহলে আমাদের কতটা চেতনার পরিবর্তন হবে। গঙ্গা স্নান ইত্যাদি সব কিছু, তো তিন দিন আমাদের বিভিন্ন দিন বিভিন্ন রকম অনুষ্ঠান করবো, তারপর আমার আবার মায়াপুরে ফিরে যাব। কয় তারিখে মায়াপুরে যাচ্ছ? 21 তারিখে যাবে। আমাদের 22-23 আমরা মায়াপুরে ক্যাম্প করছি ছাত্রদের জন্য, কলকাতা থেকে ছাত্ররা আসবে। তোমরা যদি ফ্রি থাকো তাহলে তোমরা দুই দিন সেখানে থাকতে পারবে, কিন্তু যারা জব টপ করে নতুনদের জন্য, যারা পুরনো ছেলে জব করো, 16 মাস 8 মাস জব করো, দুই দিনের ক্যাম্প হবে কলকাতা থেকে ছাত্ররা আসবে। সেখানে বিভিন্ন সেমিনার হবে, নাটক হবে, ডিবেট কম্পিটিশন হবে, বিভিন্ন রকম প্রোগ্রাম হয়েছে। বেশি ছাত্র না, 10-15 জন আসবে। তোমরা দুজনে থাকতে চাও সেখানে তোমার থাকতে পারে, সময় থাকে। শনি রবিবার আছে, তোমাদের কোনো স্কুল নেই, ফ্রি থাকো। তোমরা বলবে গোবিন্দানন্দ প্রভুকে, তো নাম লিস্ট করে আমাকে দেবে, তাহলে আমাকে ওদেরকে জানাতে হবে, এ সঞ্চয়ের ব্যবস্থা করবে। চিন্তা করে বলো, তাহলে আর দুদিন ওখানে থাকবে, আমিও থাকবো সেখানে। শঙ্করচন্দ্র পাঠ দেবে, আর অতুল কৃষ্ণপ্রভু মনে আছে, খুব সুন্দর চাট করেছে ওই ছেলেটা, আমার দেখা ছিল, কি নাম? পদ্মবাণী। পদ্মবাণীর পুরো প্রোগ্রামটা রয়েছে। যদি চাও তোমরা শনি রবিবার সেখানে থেকে সোমবার দিন, তো গোবিন্দানন্দ প্রভু আগামীকালকার অনুষ্ঠান ঘোষণা করবেন। আমি কি কি অনুষ্ঠান কালকে আছে? জয় শ্রী রাধা কানহে লাল কি, জয় কৃষ্ণ কি, জয় ভক্ত কি, জয় শ্রী রাধা কি, জয়।